ইবাদত তিলাওয়াতে আমার মন কে লাগি দাও, মাহে রমজানের ওসিলায় দয়া করো আমায় মওলা।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله مدني چینل এর দর্শক শ্রোতা, মাহে রমজানের ট্রান্সমিশন বরকতের মুহূর্ত। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে জানাই আবারও একবার স্বাগতম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা আল্লাহ পাকের সর্বশেষ নবী, আমাদের সকলের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পাঠ করার ফজিলত এবং বরকত সম্পর্কে জেনে নেব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার প্রতি অধিক হারে দুরুদ শরীফ পাঠ কর, কেননা আমার প্রতি দুরুদ পাঠ তোমাদের গুনাহের মাগফিরাত স্বরূপ। এই দুরুদের মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাত পাওয়া যায়। আশারাই মাগফিরাত রমাদানুল মোবারকের তিনটি অংশ, রহমতের দশ, মাগফিরাতের দশ এবং জাহান্নাম থেকে মুক্তি নাজাতের দশ। মাগফিরাতের দিন আমাদের মাঝে চলমান, আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুরুদের ওসিলায় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, আমরা সকলেই জানি বরকতের মুহূর্ত অনুষ্ঠানে ইসলামিক শিষ্টাচার সম্পর্কে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, আর আলোচনা করার জন্য আমাদের সাথে থাকেন দুইজন মেহমান, মুবাল্লিগে দাওয়াত ইসলামী আজও রয়েছেন আমাদের রাফি আত্তারি এবং কামরুল ইসলাম মাদানী। আজকের যে আলোচ্য বিষয়, যেই বিষয়ে কোরআন এবং সুন্নার আলোকে সংশোধনীয় যে আলোচনা আমরা শুনব, যার মাধ্যমে আমরা ইলমে দীন অর্জন করব, যার মাধ্যমে আমাদের আমল বৃদ্ধি পাবে, আর তা হচ্ছে তরুণ প্রজন্মের সংশোধন। তরুণ যাদেরকে আমরা বলে থাকি, প্রায় ঘরেই তরুণ, আমাদের প্রত্যেকের সমাজে তরুণ, কারো সন্তান অথবা কারো ভাই, এই তরুণ আজ কারো ঘরের জন্য রহমত, প্রশান্তি মাধ্যম, আবার অনেকের পেরেশানির মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এর কারণ কি? কিছু তরুণ তাদের ঘরের প্রশান্তি, আর অনেকেই ওই তরুণকে নিয়ে হতাশা, অবশ্যই এর কারণ রয়েছে। তা ইনশাআল্লাহুল করিম ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের আজকের আলোচ্য বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ফরমান আমরা শুনব, তরুণদের জন্য করণীয় এবং তরুণদের সাথে তাদের সংশোধনের জন্য আমাদের করণীয় কি, আমরা কি সেই দায়িত্ব পালন করে যাচ্ছি কি না। তো ইনশাআল্লাহুল করিম আল্লাহ পাকের দয়া যদি হয় আমরা কোরআন এবং সুন্নার আলোকে ইনশাআল্লাহুল করিম শুনব, জানব, শিখব, এবং সাথে আমরা নিয়ত করি আমল করার আমরা চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক। আলোচনাতে যাওয়ার পূর্বে দর্শক শ্রোতার কাছে অনুরোধ থাকবে, আমাদের প্রোগ্রাম আমরা চেষ্টা করব ভালো ভালো নিয়তকে সামিল করে, ইলমি দিন শিখার নিয়তে আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়ত, সওয়াবের নিয়ত, নিয়তকে আমরা সামিল রাখব। কেননা কিতাবের মধ্যে এসেছে যে ভালো নিয়ত, উত্তম নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আসুন দর্শক শ্রোতা, দেরি না করে আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের রাফি আত্তারি আমাদের সাথে রয়েছেন, আপনাকে দ্বিতীয়বারের মতো আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আবারও আপনাকে স্বাগতম। আজকের যে আলোচ্য বিষয়, নতুন তরুণ প্রজন্ম এর সংশোধন সম্পর্কে আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিছু আপনার পক্ষ থেকে আলোচনা।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা খাতামিন নাবিয়িন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। চমৎকার একটি বিষয় রাখা হয়েছে আজকে।
জি
আলহামদুলিল্লাহ, তরুণ প্রজন্মের সংশোধন। নিঃসন্দেহে তরুণ প্রজন্ম একটি জাতির শক্তি।
জি,
একটি জাতির শক্তির পাশাপাশি ভবিষ্যৎ ও আশা।
জি,
তরুণরা ভবিষ্যৎকে সুন্দর করতে পারে এবং সুন্দর করার আশাকে জাগ্রত করতে পারে। আবার ওই তরুণ প্রজন্ম যদি বেপথে চলে, সঠিক পথ থেকে দূরে গিয়ে যদি তাদের জীবনকে পরিচালিত করে, তার বদৌলতে সমাজ অন্ধকারে নিমজ্জিত হওয়ার পাশাপাশি তার পরিবার এবং সে ব্যক্তি জীবনকেও কী করে, কলুষিত করে,
কলুষিত করে,
যার প্রভাব তার পরিবারে পড়ে, নিজের উপরে পড়ে, পরবর্তী সময়ে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবেও কি এটা পড়ে। তো আজকে এই তরুণ প্রজন্মের সংশোধন নিয়ে আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলিশান ফরমান, কোরআনুল করিম ফুরকানুল হামিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইরশাদ করেছেন, এই বিষয়ে কিছুটা আরজ করার চেষ্টা করব। এর আগে যদি আমরা একটু খেয়াল করি, তরুণ প্রজন্ম আজ কেন বিপদগামিতার দিকে এগোচ্ছে? আজকে সমাজের সিংহভাগ তরুণদের মধ্যে তারা কিন্তু বিপদগামী, বিপদগামীদের অন্তর্ভুক্ত হচ্ছে এবং অপরকেও কি এর দিকে আস্তাগফিরুল্লাহ আহ্বান করছে।
জি,
তো এর কয়েকটি কারণ আছে। তো প্রধান কিছু কারণ হচ্ছে ওই তরুণ প্রজন্মের মাঝে দ্বীনী শিক্ষার অভাব রয়েছে, মোবাইল ও সোশ্যাল মিডিয়ার এক অপব্যবহার, যার কারণে তারা আজ ধ্বংসের দিকে নিপতিত হচ্ছে। পাশাপাশি খারাপ বন্ধুত্ব, এই খারাপ বন্ধুত্ব তাকে, অসৎ সঙ্গ তাকে আরও অসৎ করে তুলছে, আস্তাগফিরুল্লাহ, বাজে বাজে কাজের দিকে ধাবিত করছে। বেহায়াপনা ও অশ্লীল সংস্কৃতি, এর কারণে তরুণ প্রজন্ম আজ ধ্বংসের দিকে। নামাজ থেকে দূরে থাকা, পারিবারিকভাবে ইসলামী পরিবেশ না পাওয়া, তার মাতা পিতার কাছ থেকে, তার বড় ভাইদের কাছ থেকে, অভিভাবকদের কাছ থেকে, মোট কথা দিনে ইসলাম না পাওয়া বা ইসলামী যে সংস্কৃতিটা আছে সেটার প্রতি তাকে উদ্বুদ্ধ না করা, যার কারণে ওই অপসংস্কৃতিগুলো সে আয়ত্ত করতে থাকে মারাদাল্লা। আর যার ফলশ্রুতিতে একদিন এই তরুণ, এই আগামী ভবিষ্যৎ, এই আশার আলো একদিন কী হয়ে যায়, নিভে যায়। আর যার ফলশ্রুতিতে সমাজে, পরিবারে এক অন্ধকারাচ্ছন্ন পরিবেশ বিরাজমান করে। তো এখন এই তরুণ প্রজন্মকে, যে প্রজন্মের ব্যাপারে আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার ইরশাদ করেছেন, অনেক অনেক ইরশাদাত এসেছে, এর মধ্যে খোলাসা যদি কিছু আরজ করি, আল্লাহ নবী রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণদের কাছ থেকে অনেক বেশি আশা করতেন। তারা অল্পতেই অনেক বিপ্লব ঘটাতে পারে, তাদের মাধ্যমে দ্বীনে ইসলামের অনেক কল্যাণ সাধিত হয়েছে। আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আলি শান ফরমানগুলোর উপর তরুণরা যেভাবে লাব্বাইক বলেছেন, তরুণরা যেভাবে ইসলামের পথে অপরকে আহ্বান করেছে, ইসলামকে এতটা প্রশংসিত করেছে, যার নজির কোরআন ও হাদিসে আলহামদুলিল্লাহ রয়েছে। তো এই তরুণদের এখন বিপদগামিতা থেকে আমরা কীভাবে বাঁচাতে পারি, এর কার্যকরী কিছু উপায় যদি আরজ করতে যাই, প্রথমত হচ্ছে নামাজের সাথে তাদেরকে সম্পৃক্ত করা, মসজিদমুখী করা, জামাতে নামাজের অভ্যাস গড়ে তোলা, কোরআন ও সুন্নার দিকে তাদেরকে আহ্বান করা, তাদেরকে উত্তম সঙ্গ দেওয়া, অর্থাৎ নেককার বন্ধুর সাথে তাদেরকে সময় উদযাপনের জন্য উৎসাহ দেওয়া, এবং প্রযুক্তির সঠিক ব্যবহার শেখানো। যেহেতু আলহামদুলিল্লাহ এখন আমরা টেকনোলজিসের জামানায় আছি, এখন প্রযুক্তি আমাদের চারপাশে বিদ্যমান, মোবাইল থেকে শুরু করে কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ প্রযুক্তি আমাদেরকে ঘিরে রেখেছে। এখন এই প্রযুক্তিটাকেও যে সঠিকভাবে ব্যবহার করা যায়, এই প্রযুক্তির মাধ্যমেও যে নেকির দাওয়াত দেওয়া যায়, অপরকে ইসলামের প্রতি আহ্বান করা যায়, ভালো কিছু পৌঁছানো যায়, এই বিষয়টা তার কাছে পৌঁছে দেওয়া, আলহামদুলিল্লাহ। যেমন দাওয়াত ইসলামের উদ্যোগে প্রায় 55টি মোবাইল অ্যাপ্লিকেশন আছে আলহামদুলিল্লাহ, প্রায় 87টি ওয়েবসাইট আছে, যেখানে আলহামদুলিল্লাহ তরুণদের পাশাপাশি হ্যাঁ যুবকদেরকে বৃদ্ধদেরকেও দিনের প্রতি আহ্বান করছে। এই যে এক বিশাল কর্মযজ্ঞ দাওয়াত ইসলামী করছে, এটার সাথে তরুণকে কী করে দেওয়া, অ্যাটাচ করে দেওয়া, তাকে বোঝানো, সে হয়তো বাজেভাবে তার এই সময়টাকে নষ্ট করছে। এখন এই সময়টাকেও যে সে নেকির মাধ্যমে পরিবর্তন করতে পারে, সেই চিন্তাটা তার মধ্যে ঢোকানো,
যদি চেষ্টা করা হয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আজকে আমরা যে বিষয় আমাদের আলোচ্য বিষয়, তরুণ প্রজন্মের সংশোধন, এর অনেক ওয়ে অনেক মাধ্যম রয়েছে
আলহামদুলিল্লাহ,
কিন্তু এর বাস্তবায়ন কে করবে,
কে করবে,
এর দায়িত্বটা কে নেবে? যেমন আমাদের আহমদ রাফি ভাই তরুণ এর ধ্বংস হওয়া, আজ তরুণদের তাদের আখলাক চরিত্র অর্থাৎ নষ্ট হওয়ার যে কয়েকটা কারণ যে বললেন, জাস্ট যেটা আমরা শুনে থাকি আজকে তরুণ মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, তরুণ নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, এই যে সামনের দিকে যাচ্ছি না, মানে কী 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 হচ্ছে এখন, এই যে হওয়া, যখন মায়াদ আল্লাহ যখন সে মোবাইল আসক্ত বলেন, এরপরে নেশাগ্রস্ত হওয়া থেকে শুরু করে এবং অন্যান্য যেই বিষয়ে যে তার যে সম্পৃক্ততা সৃষ্টি হওয়ার কারণে তার ঈমান এবং তার আকীদা খারাপের দিকে যেতে 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 এই মানুষটা, এই লোকটাই কিন্তু কিছুদিন পরে তার পরিবারের একজন কর্তা হয়, সে সমাজের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি হিসাবে সকলের সামনে দণ্ডায়মান হয়,
হয়তো সে দায়িত্ব যে একটা জায়গা আছে সেই জায়গায় অভিভাবকত্বের জায়গায় সে পৌঁছাবে,
অনেক সময় সে পৌঁছে যায়, কিন্তু ওই সময় যেভাবে তার থেকে এক মুসলমান হিসাবে যা কিছু আশা করার, কিন্তু সেটা সম্ভব হয় না। এখন প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের তরুণ যে প্রজন্ম, তরুণ প্রজন্মর যদি কোনো ব্যক্তি তরুণ প্রজন্মের সংশোধনের যদি সে ইচ্ছে করে যে আমি আমার পরিবার থেকে শুরু করে, আমার সমাজ থেকে শুরু করে, আমার এলাকাতে যে সকল তরুণদের যে বসবাস, যেমন তরুণদের এখন বেশ কিছু বছর থেকে আমরা একটা শব্দ আমরা শুনে থাকি, সেটা হচ্ছে হয়তো আমরা বলছি সুন্দরভাবে তরুণ প্রজন্ম, কিন্তু আমাদের সমাজের একটা নাম রয়েছে কিশোর গ্যাং, এই ধরনের
ওই যে একটা ভয়াবহ থাবা, একটা কলুষিত অধ্যায়
হচ্ছে,
তরুণ প্রজন্ম থেকে কিশোর গ্যাংয়ে
পৌঁছে গিয়েছে। এখন যখন তাদের সংশোধনের আমরা কোনো ব্যবস্থা করব না, যে তাদের সংশোধনের ব্যবস্থা না করার বড় একটা ক্ষতি কি, আজ এই সমাজের মধ্যে তরুণ প্রজন্ম 5-7 জন তরুণ এমন রয়েছে যারা খারাপ কাজে লিপ্ত, যদি আমরা তাদের জন্য ভালো কিছু ব্যবস্থা না করি, তাদেরকে নেকি দাওয়াত না দিই, তাদেরকে নামাজমুখী না করি, আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত তাদের অন্তরে আমরা দিতে না পারি, কাল তাদের সাথে আরেকজন অ্যাড হবে, এরপরে আরও অ্যাড হবে, তো এই যখন এভাবে যখন চতুর্দিক থেকে প্রত্যেক ফ্যামিলি থেকে আসা শুরু হবে, তাহলে প্রিয় ইসলামী ভাইয়ের আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, আজ হয়তো আমরা শুনছি কিছু ফ্যামিলিতে তারা তাদের তরুণ সন্তানের কারণে, তরুণ ভাইয়ের কারণে পেরেশানগ্রস্ত, কিন্তু আগামীতে দেখা যাবে এমন কোনো পরিবার বাকি থাকবে না, এমন কোনো ঘর বাকি থাকবে না যে করার মধ্যে তারা পেরেশানগ্রস্ত হবে না তরুণের কারণে। এখন এর যে মূল যে জিনিসটা আমাদের একটা বড় দায়িত্ব, সেটা হচ্ছে নৈতিক শিক্ষা, ইসলামিক নৈতিক যে শিক্ষাটা তাকে দেওয়ার প্রয়োজন, সেটা যে দায়িত্বটা মায়ের বাবা ভাই এর দায়িত্ব ছিল, আমরা কি আমাদের দায়িত্ব পালন করছি কি না, যদি আমরা দায়িত্ব পালন না করি, এখন আমরা আমাদের দায়িত্ব পালন না করে যখন সে খারাপের দিকে চলে যাচ্ছে আমাদের কন্ট্রোলের বাইরে, এখন আমরা হতাশ, আমরা পরেশান না, আমাদের অবশ্যই আমাদের দায়িত্ব রয়েছে। ইনশাআল্লাহ আমরা আজকে আমাদের দায়িত্ব কী, দায়িত্বগুলো পারিবারিকভাবে, সামাজিকভাবে কীভাবে আমরা পালন করতে পারি, কোন পদ্ধতি অবলম্বন করতে পারি, ইনশাআল্লাহ আমরা শুনবো। কামরুল ইসলাম মাদানী ভাই আমাদের সাথে রয়েছেন, ওনার থেকে ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোকে আজকের আলোচ্য বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। জি,
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাত ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয়টি নেওয়া হয়েছে তরুণ প্রজন্মের সংশোধন, এটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি দেখি তরুণ প্রজন্ম মানুষ যখন পা দেয়, অর্থাৎ সে যখন বালিগ হয়ে যায়, এরপর থেকে যে উঠতি যে বয়সটা, এটা এমন একটা বয়সে সে পা দিয়েছে, যে বয়সটা যখন মানুষের মধ্যে চলে আসে, ওই তরুণের ভিতরে চলে আসে, তখন শয়তানের ঢোকা, নফসের কুমন্ত্রণা, খারাপ সংস্পর্শের প্রভাব, পরিবেশের প্রভাব, এই সবগুলো তার ভিতরে কাজ করে,
মানে দুনিয়াটাকে সে রঙিন মনে হয়,
রঙিন মনে হয় যখন সে নতুন বয়সটা উঠেছে মাত্র।
জি,
ওই জিনিসটা যদি ওই সময় থেকে যদি আমি আমার ওই তরুণ ছেলেটাকে, আমার তরুণ ভাইটাকে যদি নেকির পথে, খোদাভীতির পথে যদি পরিচালিত করা যায়, তাহলে তার বাকি জীবনটাও সেই পথে কেটে যাবে। আমরা যদি দেখি রাস্তায় যদি কোনো ধরনের ছোট একটি কাটা গাছ উঠে, যদি ওঠার সময় যদি এটাকে সরিয়ে নেওয়া হয়, ব্যাস আমার রাস্তা ক্লিয়ার, আর এটা উঠতে উঠতে বিশাল বৃক্ষে পরিণত হয়ে গিয়েছে, তখন আর সংশোধনের কোনো আমার ওয়ে থাকবে না। তো আমার যখন তরুণ হবে, আমার ভাই, আমার বন্ধু, আমার ছেলে, তখন আমারই তরুণ বয়সে আমার দেখতে হবে আমার ছেলের চলাফেরা, পরিবেশটা কিভাবে সে চলাফেরা করতেছে, এই জিনিসটা যখন আমি গেস করতে পারবো, তখনই আমার ছেলেটা আগামীর জন্য ভবিষ্যৎ হবে। এই তরুণটাই আমার সমাজের জন্য একসময় সংশোধনের অনেক বড় একটি কারণ হয়ে যাবে। একটি হাদিস এমন আছে যে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করলেন,
যে
মানুষের মধ্যে আকল দিয়েছেন এবং তার ভিতরে নফসের যে কুপ্রবৃত্তি শাহাবাত, এটাও দিয়েছেন, আর জানোয়ারদের মধ্যে আল্লাহ তাবারক আকল দেন নাই, শাহাবাত দিয়েছেন, ফিরিস্তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু আকল দিয়েছেন। এখন হাদিসের মধ্যে এরকম আছে, যখন ওই মানুষটার এই যে আকল এবং শাহাবাত, যদি শাহাওয়াতটার উপরে আকলটা প্রাধান্য পায়, ওই মানুষটা কিছু সাধারণ ফেরেস্তার চেয়ে দামি হয়ে যায়। আবার সেইভাবে যখন তার শাহাবাত, তার নফসের কুপ্রবৃত্তিটা তার আকলের উপরে প্রাধান্য পেয়ে যায়, তখন সে জানোয়ারের চেয়ে অধম হয়ে যায়। আমরা আজকে পৃথিবীতে দেখি কত ধরনের জঘন্য কাজ হচ্ছে, আমরা বলি আরে পশুর মতো কাজ কীভাবে করছে, এভাবেই করেছে যে তার আকল তার নফসের নিচে চলে এসেছে, তার ওই নফসটা তার আকলের উপর প্রাধান্য পেয়ে গিয়েছে। তো সব থেকে এই নফসটাকে কীভাবে কন্ট্রোল করতে হবে, কীভাবে তরুণ প্রজন্ম নিজেকে সংশোধন করতে পারবে, এক নম্বর হচ্ছে খোদাভীতি। যদি খোদাভীতি থাকে, তাহলে এই তরুণ প্রজন্মের সামনের সব সময়টা আল্লাহর পথে পরিচালিত হবে, তার দ্বারা অবৈধ কাজ, গুনার কোনো ধরনের আশঙ্কা না হওয়ার চান্স বেশি থাকবে। যেমনটি আমরা যদি দেখি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানের মধ্যে এক যুবক মসজিদমুখী ছিল, প্রতিদিন নামাজ পড়তো মসজিদে, উমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেন ইশারের নামাজের পরই সেই যুবক নামাজ পড়ে উমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করে যেতেন।
জি,
তো একদিন এমন হয়েছে, যুবকটি যখন মসজিদ থেকে বাসায় যাচ্ছে, তো একটি খারাপ মহিলা তার দিকে খারাপ নিয়েতে আহ্বান করছিল, তো সে কোনো পরোয়া না করে প্রতিদিন চলে যেত, কিন্তু একদিন তার নফস তার দিকে মন জাগ্রত হয়েছিল, জাস্ট এতটুকুই। তারপর সাথে সাথে তার ভিতরে এই ভয়টা চলে এসেছে, কোরআনের আয়াত মনে পড়েছে যে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ওই ব্যক্তিরা যদি এটা ভয় করে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে তার দণ্ডায়মান হতে হবে, এবং সেটা ভয় করে সে যদি গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দুটি জান্নাত দান করবে। সাথে সাথে সে যুবক অজ্ঞান হয়ে গিয়েছে আল্লাহ তাআলার কথা ভয় করে, যে আমার তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। মানুষ তখন তাকে সেখান থেকে বাসায় নিয়ে গেল, কিছুদিন সে একটু অসুস্থ ছিল, সে মৃত্যুবরণ করলো, এবং মৃত্যুবরণ করার পরপরই তার বাবা রাতের বেলায় তাকে দাফন করে দিয়েছেন। ভাবলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো সারাদিন খলিফাতুল মুসলিমিন ব্যস্ত, তিনাকে না জানাই। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন সেই যুবককে দেখলো না, তখন জিজ্ঞাসা করলো যুবকটি কোথায়, বলছে যুবকটি তো মারা গিয়েছে। আচ্ছা, মারা গিয়েছে আমাকে বললা না, বলছে আপনাকে, আপনি ব্যস্ত থাকেন, রাত অনেক হয়ে গিয়েছিল, এজন্য আপনাকে বলা হয়নি। বলছে যুবকের কবরটি কোথায়, কবরের কাছে গিয়েছে এবং মুরাদিয়াল্লাহু তাআলা ইয়ায়াত তেলাওয়াত করলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান, যে এটা ভয় করে গুনাহকে ছেড়ে দিবে যে তার রবের কাছে দণ্ডায়মান হতে হবে তার জন্য দুটি জান্নাত। আর সাথে সাথে ওই যুবক কবরের ভিতর থেকে দুবার বলছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে প্রতিশ্রুতি দিয়েছে যে আল্লাহর ভয়ে গুনাহকে ছেড়ে দিবে, আল্লাহ তাবারক তাকে দুটি জান্নাত দান করবেন, আর আমার প্রভু আমাকে দুটি জান্নাত দান করে দিয়েছে। আচ্ছা, তারই অনুশোচনা কখন আসছে? যুবক বয়সে এসেছিল। সে কি ছিল? যুবক ছিল। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই তরুণ এই যুবক বয়সের ইবাদতকে অনেক কবুল করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যুবক বয়সের ইবাদত বার্ধক্য ইবাদতের মধ্যে এমন ফজিলত যেমন সমস্ত নবীদের মধ্যে আমার ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা বলেন যে এই তরুণ প্রজন্ম বা এই যুবকদের ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলা বার্ধক্য যারা ইবাদত করে ওই ব্যক্তির থেকে 70 জন সিদ্দিক আছে ও সিদ্দিকের সমপরিমাণ সওয়াব তাদেরকে দেওয়া হয়। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যুবকদেরকে খুবই ভালোবাসেন যা তার যৌবনের সময়টাকে আল্লাহর পথে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে।
সুবহানাল্লাহ।
আর আমরা যদি হাদিসও দেখি না, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের দিন 5টা প্রশ্ন হবে, এর মধ্যে একটি হচ্ছে তার বয়সটা কিভাবে অতিবাহিত করেছে, তার জীবনটাকে কিভাবে সে কাটিয়েছে, দুটা প্রশ্ন এইভাবে। তো আমরা এই দুইটা প্রশ্নের যদি দিক তাকাই, জীবন কিভাবে অতিবাহিত করছে, বয়স কিভাবে আমার কাটছে, তো তরুণ যখন আমার শুরু হয়ে যায় আমার বয়সটা তখনই শুরু হয়ে যায়, তখন তো আমার আমল নামার হিসাব শুরু, যে আমার এখন যদি গুনাহ হয় গুনাহ লেখা হবে, সওয়াব হলে সওয়াব লেখা হবে। তো যদি এই সময়টার মধ্যে আল্লাহ তাআলাকে রাজি করতে পারি, আল্লাহর পথে যদি আল্লাহর ভয় যদি চলে আসে আমার ভিতরে, তাহলে আগামী যদি আমি হায়াত পেয়ে যাই ওই হায়াতের সময়টা আল্লাহ তাআলার আনুগত্যেই কাটবে, নাফরমানিতে আমাদের কাটবে না। আর হুজুর, বর্তমান যদি দেখি তরুণ প্রজন্ম নষ্ট হওয়ার পিছনে সবথেকে বড় যে ফ্যাক্ট হচ্ছে, এক হচ্ছে আমার সংস্পর্শ, আর এক হচ্ছে বর্তমান ডিজিটাল যুগে যা আমাদের ইন্টারনেট মোবাইল মাধ্যম বলেন এবং পরিবেশ বলেন। আমরা গত ইয়েতে আমরা আলোচনা করেছি খারাপ সংস্পর্শ প্রভাব কিভাবে পড়ে। কথায় আছে না যে তরমুজ রং ধরে অপর তরমুজকে দেখে, অর্থাৎ আমি যে আমার তরুণ ছেলেটা স্কুলে যাচ্ছে বা বাইরে খেলতে যাচ্ছে, কার সাথে সে চলাফেরা করছে, কার সাথে মিশছে, যদি ওই ছেলেটা ওই রকমের হয়ে থাকে আমার ছেলের ওর তার রংটা ওর ভিতরে আসবে। আর আমার ছেলের বয়স হয়েছে, আমি খুশির কারণে আমার ছেলের হাতে মোবাইল দিয়ে দিয়েছি, ইন্টারনেট বুঝিয়ে তাকে দিয়ে দিয়েছি, আমি দেখলাম না আমার ছেলে ইন্টারনেটের মাধ্যমে কি ভালো কাজ করছে নাকি কি করছে না। আর বর্তমান যুগ ইন্টারনেটের মাধ্যমে খারাপ কাজটাই বেশি হয়ে থাকে, আর তরুণ প্রজন্ম নষ্ট এভাবেই হয়ে যায়। তা আমরা তো আমরা নিজের হাতে আমাদের তরুণ প্রজন্মকে নষ্ট করছি।
এখানে আমাদেরকে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, বিশেষ করে আমাদের কামরুল ইসলাম মাদানী ভাই, যে এখন যে কয়েকটি কথা বললেন এটা কোনো কোনো লুকায়িত কোনো কথা নয়, প্রত্যেক ফ্যামিলি আজ তার বিশেষ করে তরুণ সন্তান এবং ছেলে এবং মেয়েকে নিয়ে চিন্তিত। এর জন্য আমাদের করণীয় যে জিনিস রয়েছে, যেমন ওলামা ইকরাম বলেন, একটি করণীয় হচ্ছে যে সন্তান তার মা বাবাকে দেখে অনেক কিছু শিখে। আমি চাচ্ছি আমার ছেলে এবং আমার মেয়ে সে যত করে বর্তমান তথাকথিত সোশ্যাল মিডিয়া থেকে সে নিজেকে নিরাপদ রাখুক, কিন্তু মা বাবা এর সাথে খুব ভালোভাবে জড়িত। মা বাবা নামাজ থেকে দূরে, মা বাবা ঝগড়া করে, মা বাবা গীবত করে, গালিগালাজ করে, আল্লাহ তাআলার পানা ঘরের মধ্যে আপনার টিভি বলেন অথবা মোবাইল বলেন তারা এর অপব্যবহার করে। তাই সন্তান নষ্ট হওয়ার এর একটা কারণ রয়েছে। আচ্ছা, যখন সন্তান আপনার ছেলে এত আপনার মেয়ে যখন সে খারাপের দিকে চলে গেল, ডাইভার্ট হয়ে গেল, এখন আপনি যদি নিজেকে কন্ট্রোল করেন তা লাভ হবে কি? আপনাকে আগে করা কি দরকার ছিল?
সুবহানাল্লাহ। কুরআনুল করিম ফুরকানুল হামিদের সূরা রুমের 54 নং আয়াতের ইরশাদ করেন, যার খুলাসা এরকম যে আল্লাহ তাআলা তোমাদেরকে দুর্বল হিসাবে অর্থাৎ শিশু অবস্থায় সৃষ্টি করেছেন, পরবর্তী সময় আল্লাহ সুবহানাল্লাহ আস্তে 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 বড় করলেন অর্থাৎ শক্তি দিলেন। তো যখন আমি ছোট ছিলাম বা আমার সন্তান ছোট ছিল, শিশু অবস্থায় ছিল, তখন যদি আমি অভিভাবক হিসাবে তার প্রত্যেকটা মুহূর্ত আমি আইডেন্টিফাই করতাম, তাকে একটা ভালো সহবতে আমি যদি মানে নেওয়ার চেষ্টা করতাম, আমি পরিবারের অভিভাবক হিসাবে, মাতা পিতা হিসাবে যদি আমি এটাকে দেখভাল করতাম, তবে কতই না সুন্দর হতো। তো এই ব্যাপারে আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ এই তরুণদের ব্যাপারে, যুবকদের ব্যাপারে উনি খুব বেশি অ্যাক্টিভ ছিলেন। উনি তরুণদেরকে অনেক ভালোবাসতেন, কাছে ডাকতেন, বিভিন্ন ধরনের নসিহতমূলক বাক্য পেশ করতেন, তাদেরকে নেকির কাজে আহ্বান করতেন। আর তারই ধারাবাহিকতায় মূলত সাহাবায়ে কেরাম আলিম ও রিদওয়ানগণ, আউলিয়ে কামিলিনগণ এই তরুণদেরকে সংশোধন করেছেন। আর কেনই বা করবেন না, কারণ এই ছোট থেকে সে যখন বড় হবে, তরুণের দিকে ধাবিত হবে, সে যুবক হবে, এই এই বয়সে যখন সে আসবে, আর যখন এই বয়সটা সে নেকির মাধ্যমে অতিবাহিত করবে, ইবাদতের মাধ্যমে অতিবাহিত করবে, তখন তার মাধ্যমে যে দীনে ইসলামের মানব কল্যাণ যে একটা কথা আছে সেটা যে কত সুন্দরভাবে হবে তা তো আলহামদুলিল্লাহ আমরা বুঝছি। তো এরই ধারাবাহিকতায় এই আজিমুশান কাজ আউলিয়ে কামিলিনগণ এত চমৎকারভাবে করেছেন, যেমনটি হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম বিন বাশ্বার রহমাতুল্লাহ আলাইহি উনি এইভাবে বর্ণনা করেন, আমি হযরত আবু ইউসুফ ফাসাভি রহমাতুল্লাহ আলাইহির সাথে সিরিয়ার দিকে যাচ্ছিলাম, রাস্তায় এক ব্যক্তি দৌড়ে এসে তার সামনে দণ্ডায়মান হলো। সালাম করার পর ওই লোকটি আরজ করলো, হে আবু ইউসুফ, আমাকে কিছু নসিহত করুন যার মাধ্যমে আমি নিজেকে সংশোধন করতে পারবো, আমার ভবিষ্যৎ অনেক বেশি কল্যাণময় হবে। তো এই কথা শুনে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি লোকটিকে আরজ করল, হে বৎস, শুনে নাও, নিশ্চয় রাত দিনের তাড়াতাড়ি আগমন, শরীরের এই ক্ষত, এই বয়সকে শেষ হয়ে যাওয়া, নিজের সময়গুলোকে এত দ্রুত পার করে দেওয়া, এই সব কিছুই না মৃত্যুর দিকে নিকটবর্তী হওয়ার আলামত। তাই হে আমার ভাই, আপনি যেন সেই সময় পর্যন্ত একেবারে নিশ্চিত হয়ে বসে না যান যে ওই পর্যন্ত আপনার শুভ পরিণতি সম্পর্কে না জানতে পারবেন। আপনি ততক্ষণ পর্যন্ত বসে যেন না, আপনার এই নেকির কাজকে, আপনার নিজেকে পরিবর্তন করার যে একটা প্রবণতা সেটাকে থামিয়ে দিন না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আপনি নিজেকে ওই ভালোর দিকে আপনি নিশ্চিত ইঙ্গিত না পাবেন। অর্থাৎ আপনি কি জান্নাতি না জাহান্নামি এই দিক সম্পর্কে যতক্ষণ না পর্যন্ত আপনি আইডেন্টিফাই করতে না পারবেন নিজেকে, ততক্ষণ পর্যন্ত আপনি বসে যেন না, আপনি চেষ্টা করতে থাকুন, আপনি নেকির পথে নিজের সময়কে অতিবাহিত করতে থাকুন, এর মাধ্যমে আল্লাহ চাহে তো একদিন আপনি সঠিক পথ পেয়ে যাবেন। আর ওই কথা হযরত সাইয়্যিদুনা আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির ওই আবেগতাড়িত কথা এমনভাবে ওই যুবকের দিলে প্রভাব ফেলল যে ওই সময় যুবক এবং ওই আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ওনারা উভয়ে আল্লাহ তাআলার ভয়ে খৌফে খোদায় কান্না করতে লাগলেন যে আমি আমার সময়গুলোকে কীভাবে কাটাচ্ছি, আমরা আমাদের সময়গুলোকে কীভাবে কাটাচ্ছি। আজকে আমি তরুণ হয়েছি, আজকে হয়তো আমি ভাবছি যে আমার অনেক সময় আছে, আমি এখন মা বাবারটা খাচ্ছি বা পরিবার আমাকে ভরণ পোষণ দিচ্ছে, আমার এইভাবেই দিন চলে যাবে। এই আমি যখন এই তরুণকে মাআযাল্লাহ বাজেভাবে অতিবাহিত করার পর আমি একটা অভিভাবকত্বের পেশায় চলে আসি, একটা জিম্মেদারিতে চলে আসি, তখন গিয়ে আমি বুঝি যে আমার পিছনের সময়টাকে আমার কিভাবে কদর করার কথা ছিল। আর এই সংশোধনমূলক বাক্যগুলো আজকে সমাজে না থাকার কারণেই মূলত এই যুবক, এই তরুণ বেপথে চলে যাচ্ছে, বিপদগামিতার দিকে ধাবিত হচ্ছে। আর এই উম্মতের পেরেশানিকে দূর করার জন্য অর্থাৎ এই নতুন প্রজন্ম, এই তরুণের সংশোধনের জন্য আলহামদুলিল্লাহ যেমনটি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ করে গিয়েছেন, আউলিয়ে কামিলিনগণ করে গিয়েছেন, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমা, আমার আকা আলা হযরত আলাইহি রাহমা করে গিয়েছেন, ঠিক ওই ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ এই ফিতনা ফাসাদের জামানায় দাওয়াত ইসলামীও আলহামদুলিল্লাহ মজবুতির সাথে এটাকে ধরে রেখেছে এবং করে যাচ্ছে। আর এরই ফলশ্রুতিতে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ যে সময়টা তাদের ওই তো গেমসের মাধ্যমে অতিবাহিত করার কথা ছিল মাআযাল্লাহ, কারণ বর্তমান সিচুয়েশন অনুযায়ী সেই সময়টাতে তারা আজকে মসজিদে ইতিকাফকারী অবস্থায় তাহাজ্জুদকারীদের অন্তর্ভুক্ত হচ্ছে আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা শুনলে খুশি হবেন, দাওয়াত ইসলামী যখন এই দিকে একটু নজর ঢাললেন, মানে তরুণদের পরিবর্তন, তরুণদেরকে ভালো কিছু ভালো পরিবেশ, দিনী পরিবেশ, ধর্মীয় পরিবেশে রাখা, আলহামদুলিল্লাহ টিনেজার যে ডিপার্ট দাওয়াত ইসলামী কায়েম করলেন 13-19 এই বয়সে যারা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় স্কুল কলেজ সহ সমাজের এই বয়সের বর্তমানে পুরো পৃথিবীতে হাজার তো নয় লাখ বলল ভুল হবে, এর চেয়ে বেশি তরুণ যারা একেবারে তরুণ আজ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের সাথে, নামাজের সাথে, কোরআন শিকারের সাথে, প্রিয় নবীর সুন্নতের সাথে রয়েছে
আলহামদুলিল্লাহ,
চেষ্টা করলে হয়।
মূলত হুজুর এই তরুণদেরকে সংশোধন করানোর যতগুলো পদ্ধতি আছে এর মধ্যে সর্বোত্তম লেভেলের যে পদ্ধতি, তাদেরকে সচ্চরিত্রবান করা,
জি,
তাদেরকে আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সচ্চরিত্রবানদের সরদার ছিলেন। আর উনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামিয়া সগীরে বর্ণনা করেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারা যারা উত্তম চরিত্রের অধিকারী।
সুবহানাল্লাহ,
দাওয়াত ইসলামী এই তরুণ প্রজন্মকে উত্তম চরিত্রের অধিকারী হিসাবে গড়ে তোলার জন্য
দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দায়িত্ব নিয়েছেন, আপনাদেরকে সঙ্গ দিতে হবে। কিছু কল আমরা সাথে নেব, আমাদেরকে কল চালিয়ে দে।
আমার নাম মোহাম্মদ শিমুল। আপনাদের এই মাদানী চ্যানেলের যে অনুষ্ঠানটা হয়েছে এই অনুষ্ঠানটা খুবই ভালো, আপনাদের চ্যানেলটা আমরা দেখি সবসময়, অনেক কিছু শিখতে পাই, খুব ভালো লাগে।
মাশাআল্লাহ, মারহাবা, জি পরবর্তী কল।
মুর্শিদা সাক্ষী রে, আমি সবসময় মাদানী চ্যানেল দেখি, আপনাদের মাদানী চ্যানেল আমার খুব ভালো লাগে, আর আব্বুর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন।
ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা মাহে রমাদানুল মুবারকের বারাকাত আল্লাহ আমাদের সকলকে নসিব করুক। জি পরবর্তী কল।
আমার নাম আব্দুর রহমান, আমি দিনাজপুর থেকে বলতেছি। মাদানী অনুষ্ঠান দেখি সারাদিন, খুবই সুন্দর আপনাদের অনুষ্ঠান, আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন।
ইনশাআল্লাহ, রমাদানুল মুবারকে যারাই আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর দিনী পরিবেশে সর্বক্ষণ আমাদের ইফতারে যেতে হয়, সাহারি যেতে হয়, এর মধ্যে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সহ যারাই দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত সবসময় আলহামদুলিল্লাহ তাদের জন্য দোয়া হয়ে থাকে। আর শেখ তরিকত আমির আহলে সুন্নাহ দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাতের একটি শিক্ষা যে অপরের জন্য দোয়া করা, মানুষের জন্য দোয়া করা। আপনি যদি মানুষের জন্য দোয়া করেন, যে বিষয়ে আপনি দোয়া করবেন আল্লাহ তাআলা ওই বিষয়টি আপনার হকেও কি কবুল করবেন। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের বরকতের মুহূর্ত অনুষ্ঠানে আজকে তরুণ প্রজন্মের সংশোধন যে আলোচ্য বিষয়, এটা এমন একটি বিষয় এটা বর্তমান সময়ের প্রত্যেক মা এবং বাবা পরিবারের প্রত্যেকের একটাই চাওয়া যে তার সন্তান যাতে করে মা বাবার আদব গুজার হয়, তার সমাজের বড়দেরকে সম্মান করে, তার যাতে করে সে একজন মানুষের মতো মানুষ হয়। কিন্তু আশা থাকার পরও অনেকেই ব্যর্থ হয়ে যাচ্ছে। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লামের একটি হাদিসের দিকে যাব। আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দেওয়া যে শিক্ষা, সেটা যদি আমরা আমাদের সন্তানকে আমরা দিতে পারি, ইনশাআল্লাহুল করিম এর বারাকাত আমরা দেখতে পাব। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর ফরমান হচ্ছে, তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ের শিক্ষা দাও। নাম্বার এক, তাদের অন্তরে তোমাদের নবীর মহাব্বাতের শিক্ষা দাও। নাম্বার দুই, তোমাদের নবীর পরিবারের আওলাদে রসুল যাদেরকে বলা হয় তাদের মহাব্বাতের শিক্ষা দাও। নাম্বার তিন, তাদেরকে কোরআনের মহাব্বাতের শিক্ষা দাও। আজ যারা যেই পরিবার তাদের যুবক সন্তানকে নিয়ে পেরেশান, তারাই বলতে পারবে যে তাদের সন্তানকে এই তিনটা বিষয়ের শিক্ষা সে তার মা বাবা থেকে পেয়েছে কি না। কখন পাবে? কখন পায়? যখন মা বাবার মধ্যেই থাকে কোরআনের মহাব্বত, তখন সন্তান হয় হাফেজে কোরআন। যখন মা বাবার অন্তরে থাকে নবীর মহাব্বত, তখনই কিন্তু সন্তান
আশিকের রসুল
নবীর প্রেমিক হয়। তা আসলে আমরা আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে ফরমান, আল্লাহ আমাদেরকে আমাদের প্রত্যেকের ঘরে বাস্তবায়ন করা তৌফিক দিক। কামরুল ইসলাম ভাই থেকে ইনশাআল্লাহ আমরা কিছু শুনব। এর পূর্বে চাচ্ছে আমাদের যে ছোট্ট ভিডিও প্যাকেজ, তা আমরা দেখব। এর মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ কিছু শিখতে পারি, জানতে পারি। জি, চালিয়ে দিন।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা সূরা বাকারার 188 নং আয়াতে ইরশাদ করেন, যা কানজুল ঈমানের অনুবাদ, এবং পরস্পরের মধ্যে একে অপরের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, এবং না বিচারকদের নিকট তাদের মোকদ্দমা এজন্য পৌঁছাবে যে লোকজনের কিছু ধন সম্পদ অবৈধভাবে গ্রাস করে নেবে জেনে বুঝে। এর তাফসিরের মধ্যে এসেছে, এ আয়াতে অন্যায়ভাবে কারো ধন সম্পদ গ্রাস করা হারাম, কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, চাই লুণ্ঠন করে হোক, কিংবা ছিনিয়ে নেওয়া হোক, অথবা চুরি করে হোক, কিংবা জুয়া খেলে হোক, অথবা হারাম তামাশাদি, কিংবা হারাম কারজাদি, অথবা হারাম বস্তুসমূহের পরিবর্তে, অথবা ঘুষ কিংবা মিথ্যা সাক্ষ্য অথবা চগলখড়ির মাধ্যমে, এই সবই নিষিদ্ধ ও হারাম। এ থেকে প্রতীয়মান হয় যে অন্যায়ভাবে হীন স্বার্থ উদ্ধার করার জন্য কারো বিরুদ্ধে মোকদ্দমা সাজানো এবং তাকে বিচারক মণ্ডলীর সামনে উপস্থিত করা নাজায়েজ ও হারাম। অনুরূপভাবে নিজ স্বার্থ উদ্ধারের উদ্দেশ্যে অপরের ক্ষতি করার জন্য বিচারক মণ্ডলীর উপর প্রভাব খাটানো ও ঘুষ ইত্যাদি দেয়া হারাম। যারা বিচারক মণ্ডলীর ঘনিষ্ঠ লোক, তারা যেন এই আয়াতের নির্দেশের প্রতি দৃষ্টি রাখে। হাদিস শরীফে এসেছে, মুসলমানদের ক্ষতি সাধনকারীদের প্রতি লানত করা হয়েছে। এছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করে সে আগুন গ্রহণ করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশেষ করে অন্যের হক আত্মসাত করা থেকে হেফাজত করুক, আমিন।
আলহামদুলিল্লাহ, দর্শক শ্রোতা, আমাদের বরকতের মুহূর্ত অনুষ্ঠানের যে ছোট্ট যে সেগমেন্ট হক সম্পর্কে, যদি সম্ভব হয় আলহামদুলিল্লাহ প্রতি পর্বে আমাদের দেখার সৌভাগ্য হচ্ছে, আমরা কখনো এতিমের হক, বিভিন্ন যে আমাদের যেই নৈতিক যে কর্তব্য, এই সম্পর্কে আলহামদুলিল্লাহ জানার শেখার সৌভাগ্য হচ্ছে। আল্লাহ আমাদেরকে দেখার, শোনার, বোঝার আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দিক। তরুণ প্রজন্মের সংশোধনের যেই সকল প্রক্রিয়াগুলো ইসলামিক দৃষ্টিকোণ থেকে, এর মধ্যে একটি হচ্ছে দোয়া, একটি হচ্ছে আল্লাহ পাকের কাছে দোয়া করা। সন্তানের জন্য মা বাবার পক্ষ থেকে যে দোয়া করা হয় সে দোয়া কবুল হয়। অনেক সময় মা বাবা একটু বিরক্ত হয়ে, অতিষ্ঠ হয়ে বদদোয়া দিয়ে দেয়, এরপরে তার আখলাক, চরিত্র এবং তার অন্যান্য যে নৈতিক যে বিষয়গুলো সেটা আরও বিগড়িয়ে যায়। তাই এই জন্য আমরা আমাদের সন্তানের চারিত্রিক আপনার আখলাক সুন্দর হওয়ার জন্য আমরা তাদের সংশোধনের জন্য যে সকল প্রক্রিয়াগুলো আমরা যে ব্যবস্থা করব, এর মধ্যে অবশ্যই দোয়া আল্লাহ পাকের কাছে। এই যে পবিত্র মাস রমাদানুল মোবারক, আপনি আপনার সন্তানের জন্য দোয়া করুন, ভাই ভাইয়ের জন্য দোয়া করুন। কেন দোয়া, এটা মুমিনের জন্য হাতিয়ার বলা হয়েছে। তাহলে আমাদেরকে বেশি বেশি দোয়ার অভ্যাস করার সে তৌফিক দান করুক। জি, কামরুল ইসলাম ভাই।
জি হুজুর, আলোচনা চলছিল তরুণ প্রজন্মের সংশোধন সম্পর্কে। তো এই তরুণ প্রজন্ম, আমাদের যে ভবিষ্যৎ আমরা বলি, আমরা যদি দেখি এই তরুণ প্রজন্মর, আমরা যদি তাদের ফিউচার বা তাদের ভবিষ্যৎ যদি আমরা শিখাই, আমাদের ফ্যামিলিরা যখন তার বয়স উঠতে শুরু হয়ে যায় তখন তার ভিতরে আমরা এটা মাইন্ডসেট করি তোমাকে পড়াশোনা করতে হবে, টিচার হতে হবে, ব্যারিস্টার বা যে কোনো পদে যেতে হবে, চাকরি করতে হবে, বিয়ে শাদী করতে হবে, শেষ জীবন এতটুকুই। হ্যাঁ, দুনিয়াকে সজ্জিত করে
সুন্দর করে নিয়ে আসবে, সুন্দর বড় বড় ফ্ল্যাট নিয়ে আসবে, দামি গাড়ি নিয়ে আসবে, আমরা এটা দিয়ে চড়বো, আরামায়েশ করবো, এগুলোই মূলত।
হ্যাঁ, যখন তার ভিতরেই কনসেপ্ট চলে আসবে, এখন সে তো ইসলামের যে দিক নিদর্শন, ভালো মন্দ, কোনটা পড়লে শরীয়তের ভিতরে চলছে, কোনটা শরীয়তের বাইরে যাচ্ছে, ভালো মন্দের যে একটা বিষয়
তো, হ্যাঁ, সচ্চরিত্র যে একটা টার্গেট, সে টার্গেট থেকে নিজেকে আস্তে আস্তে
দৌড়ে। তো আমাদের এই তরুণদেরকে ফ্যামিলির পক্ষ থেকে আগে তাদেরকে শিখাতে হবে, হ্যাঁ, সে দুনিয়া অর্জন করছে করুক, পাশাপাশি আখিরাতের পথে অর্জন,
সচ্চরিত্রবান হোক।
হ্যাঁ, তো কখনো হবে, দেখা যাচ্ছে আমার ছেলেকে তো আমি বড় বড় নামি দামি স্কুল কলেজে পড়াচ্ছি, তো আমার সময় হচ্ছে না দুই ঘন্টা এক ঘন্টার জন্য আমি একটু ইসলামী মাদ্রাসা বা কোনো টিচার রেখে
হাদিসের দর্স
দিই, কোরআনের মহব্বতটা ঢুকাই, রসুলের যে আমাদের আদর্শ, উত্তম আদর্শ, এই আদর্শে তাকে আদর্শ করি।
তারপরে না, চমৎকার একটি আয়াতে কারিমা আছে, অভিভাবক হিসেবে যদি একটু খেয়াল করি, এর উপর যদি আমল করার চেষ্টা করি, তাহলে আমার মধ্যে একটা চিন্তা চলে আসবে যে আমার সন্তানকে বা আমার অধীনস্থদেরকে বুঝাতে হবে, এই যে নতুন প্রজন্ম, এই যে তরুণ প্রজন্ম যাদেরকে আমরা টিনেজার বলছি, তাদেরকে যদি আমি বুঝাই কোরআন ও হাদিসের ব্যাপারে সত্যের দিকে, তবে তারা কতই না সুন্দর দিক পেয়ে যাবে।
এর বদলতে যদি আমরা খুব সহজে রেজাল্ট পেতে চাই, তাহলে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া দাওয়াত ইসলামীর নেকির দাওয়াতের যে সকল কার্যক্রম, এর মধ্যে একটি হচ্ছে ঘর দরস,
ঘর দরস।
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় এর প্র্যাকটিক্যাল উপকার আমরা পেয়েছি,
আলহামদুলিল্লাহ,
আপনিও পাবেন।
অর্থাৎ ঘরটাকে দিনই পরিবেশে পরিণত করে নেওয়া,
যদি আমরা করতে পারি একেবারে খুব সহজ সহজ কাজ, এক ইসলামী ভাই এর অভিমত সম্ভবত আমির আহলে সুন্নতের কিতাব থেকে হয়তো পড়েছি, যে দাওয়াত ইসলামীর সাথে যখন তিনি সম্পৃক্ত হলেন, ঘরে দরস দিবে, কিতাব থেকে একটু পড়ে শোনাবে, তো ঘরের কেউ শুনতে রাজি হচ্ছে না। অনেক দিন পর সে তার রুমে, তার যে পার্সোনাল রুম, সেখানে সে জোরে জোরে কী করে পড়ে,
একা একা
একা একা। তো কয়েকদিন পর তার আম্মা আসলেন, মা আসলেন, মা যখন এসে বসলেন ভালো লাগলো, তো বলে আজকে থেকে তুমি পড়বে আমি শুনবো,
সুবহানাল্লাহ।
এরপরে ওই ইসলামী ভাই, ওই তরুণ যুবক ছিল, ইয়াং, ওই ইয়াং যুবক, এর মা যখন আকৃষ্ট হলেন, মায়ের মাধ্যমে তার ভাই এবং বোনেরাও আসা শুরু হলো।
সুবহানাল্লাহ,
দেখেন বিস্তারিত ঘটনা অনেক লম্বা, পরক্ষণে এই ঘরের দরস, দরস মানে বয়ান, আলোচনা, এর মাধ্যমে অবশেষে আলহামদুলিল্লাহ যে ঘরের সবাই বেনামাজি ছিল, এর এই দল ঘর দরসের বারাকাতে সবাই নামাজি হয়ে গেল। এই যে প্রথম যে ওই যুবক, আপনার তরুণ যে, এই তরুণকে কেউ না কেউ দাওয়াত দিয়ে বুঝিয়ে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত করেছে,
তার মধ্যে ওই সদিচ্ছা প্রবেশ করিয়েছে,
করিয়েছে,
আপনিও পারেন চাইলে নেককার হতে।
এবং একজন আপনার এই তরুণের মাধ্যমে তার ঘরের একাধিক সদস্যের সংশোধনের ব্যবস্থা হয়েছে, এমনও তরুণ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী থেকে তৈরি হয়েছে, ঘর নয় সে সমাজকে পরিবর্তন করেছে, এমনও তরুণ দাওয়াত ইসলামী তৈরি করেছে, আখলাকিভাবে সেই একটি দেশের দিনই কাজের বড় দায়িত্ব পালন করে বিশাল খেদমত করে
যাচ্ছে, সাম্রাজ্যকে পরিবর্তন করে দিচ্ছে,
করছে। আলহামদুলিল্লাহ, আমরা যদি দেখতে পাই আজ বর্তমান বিশ্বে দাওয়াত ইসলামী, আলহামদুলিল্লাহ, ইউরোপ বলেন, এশিয়া বলেন, আমেরিকা বলেন, পুরো পৃথিবীর অসংখ্য দেশে যে দাওয়াত ইসলামীর যে দিনই কাজ, ইসলামের প্রসার, কোরআন সুন্নার প্রসার, নেকির দাওয়াত, এর মাধ্যমে ইসলামের যে এক আজিমুশান খিদমত আপনি দেখতে পাবেন, দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ তরুণ ইয়াং যুবক যারা দাওয়াতে ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে কোরআন শিখে, নামাজ শিখে, ইসলামের নৈতিক শিক্ষা অর্জন করে আলহামদুলিল্লাহ নেকির দাওয়াত দেওয়ার জন্য দেশে বিদেশে বিভিন্ন জায়গাতে আলহামদুলিল্লাহ সফর করে ইসলামের খেদমত করে যাচ্ছে, যদি আমার এবং আপনার মাধ্যমে, আমাদের মাধ্যমে একজন নজওয়ান তরুণ যদি সে আল্লাহ এবং তার রসুলের মহব্বতকারী হয়ে কোরআন সুন্নার মহব্বতকারী হয়ে যায়, তার মাধ্যমে যে যতটুকু খেদমত হবে সে যত সে যেভাবে খেদমত করতে পারবে, মানুষদেরকে ভালো কাজে আহ্বান করতে পারবে, অন্য কারো দ্বারা সম্ভব নয়। কেন এটাকে বলা হয় একেবারে নতুন ব্লাড বলা হয়,
আলহামদুলিল্লাহ,
মানে একেবারে স্বচ্ছ একটা রক্ত, এর মধ্যে অনেক জজবা থাকে, অনেক মহব্বত থাকে, খুব সহজে সে মানুষের দিল জয় করতে কি সক্ষম হয়।
একটি হাদিসে পাক এভাবে আছে, কেউ যদি তার যৌবন শুরু থেকে নিয়ে সে তরুণ প্রজন্ম থেকে শুরু করে বার্ধক্য রাগ পর্যন্ত সে আল্লাহর আনুগত্যে বা ইবাদত করতে শুরু করলো, এখন সে যখন বার্ধক্যে পৌঁছে গেছে সে ইবাদত করতে পারছে না অসুস্থতার কারণে, বা সে আগে পড়তো ধরেন 12 রাকাত, এখন শুধু ফরজ রাকাত, ফরজ পড়তে সুন্নত পড়তে পারে না। হাদিসা আছে ওই যুবকের জন্য যে বার্ধক্যে পৌঁছে গেছে, জওয়ানিতে ইবাদত করেছে, সে যদি যৌবনীতে ইবাদত করেছে, তার শুরুর ইবাদত শুরু করেছে, বার্ধক্যে ইবাদত করতে না পারার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাকে উযুর হিসাবে ধরে ওই জওয়ানির আমল নেওয়ার সবগুলো তার বার্ধক্য দিতে থাকে।
সুবহানাল্লাহ, যেভাবে আমরা আসবো আপনার সাথে, যে আমরা অনেক সময় আমাদের অর্থাৎ যৌবনে যদি কিছু কষ্ট করতে পারি, পরিশ্রম করে কিছু কামাই করতে পারি, বয়স হয়ে গেলে হয়তো সেখান থেকে একটু খরচ করতে পারবো। আমাদের যে দেখা যাচ্ছে যে বয়স হওয়ার পরে ওইভাবে কর্ম সক্ষমতা যদি না থাকে, তাহলে আমি এই আমার যে সেভিংস থেকে আমি কিছু করতে পারবো, আমি চলতে পারবো। দেখুন যে এই হাদিসে মোবারকার দিকে যদি আমরা তাকাই, আসলে বাস্তব বার্ধক্য এটাকে রোগ বলা হয়েছে। এই বার্ধক্যটা অনেক মানুষকে অনেক মানুষ অক্ষম হয়ে যায়। আল্লাহ পাকের কত বড় দয়া, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রবের দয়া শত কোটি মারহাবা, যে এক তরুণ যুবক সেই তরুণ অবস্থায় সে নিজেকে তৈরি করবে, ইবাদত করবে, নেকি করবে, নেকির দাওয়াত দিবে, দিনই খেদমত করবে, ইসলামের প্রচার করবে, আর যদি সে বার্ধক্যে পৌঁছে যদি সে ওইভাবে নেকি কাজগুলো পূর্বের মতো করতে নাও পারে, আল্লাহ পাক তাকে ওই যৌবনের ইবাদতের মতো তার আমলনামায় নেকি লিখে দেয়। এই ইচ্ছাইতেও পৃথিবীতে এমন কেউ না, মা বাবা তার সন্তানের প্রতি এমন উদারতা দেখাবে, না ভাই তার ভাইয়ের প্রতি দেখাবে, একমাত্র আমাদের রব আল্লাহ পাক। বান্দার প্রতি কত বড় এহসান, তো সৌভাগ্যবান তো তারাই, জ্ঞানী তো তারাই, যারা তার এই সময়কে যারা আজ মূল্যায়ন করবে,
গনিমত মনে করবে তার সময়টাকে
করবে। কিন্তু বড় আফসোস, না মোবাইল আমাদেরকে আমলের দিকে আসতে দিচ্ছে, না আজ আমাদের সোসাইটির বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা পরিবেশ না আমাদের আমলের দিকে আসতে দিচ্ছে। হঠাৎ করে আমরা অনেক সময় জাগ্রত হই, কখন জাগ্রত হই, আমাদের চুল দাড়ি সাদা হয়ে গেল, চেহারা মলিন হয়ে যায়, তখন অনেকে ভাবতে থাকে হায় আমি কি করলাম, আজ আমার শক্তি নেই, আমার মন ছাড়ছে। কষ্ট করে অনেক মুরব্বীদেরকে দেখি যে তারাবি নামাজ পড়ে চেয়ারে বসে, আসলে তার ওই ওই এনার্জি তো এখন নেই। আজকে যেন আমি আমাকে প্রশ্ন করি, আমি আমার যে অবস্থানে, আমি যদি আমার পূর্বের দিকে আমি চলে যাই, আমার 30 বছর 35 বছরের 25 বছরের আমার একটা জীবন ছিল, 20 বছরের, আমি কি কখনো সেটা ফিরে পাব? আমি তো কখনো পাব না। কিন্তু আজ যার বয়স 25 বছর, সে যদি আমাদের থেকে শিখে নেয়, তো ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়ায় তার জীবন সুন্দর হবে, তার আমল সুন্দর হবে, তার আখলাক সুন্দর হবে। এর জন্য আমি দর্শক শ্রোতাকে বলবো, আপনি আমরা দাওয়াত ইসলামের এই দিনই পরিবেশের সাথে নিজেকে, নিজের সন্তানকে, নিজের ভাইকে আমরা যতটুকু সম্ভব আমরা সম্পৃক্ত করানোর চেষ্টা করি। সময়ও আস্তে আস্তে শেষের দিকে, আমরা কিছু কমাতে শেষ করবো। কামরুল ইসলাম ভাই,
আমাদের কনসেপ্ট থাকে আমার ছেলেদেরকে এটা শেখানো, বা আমি যদি জাস্ট এতটুকু বলে দিই আচ্ছা এটা ভালো না ওইটা ভালো না, এবার তাকে স্কুল কলেজ বা যে কোনো জায়গায় ছেড়ে দিয়েছি, এখন সে এর যে সাইড ধ্বংসাত্মক একটা বিষয় আছে তা থেকে বাঁচতে পারবে না। কীভাবে, একটা উদাহরণ হচ্ছে, আপনি যদি কোনো সন্তানকে কোনো জঙ্গলের মধ্যে কোনো কিছু অন্বেষণ করার জন্য পাঠান আর তাকে একটা প্রোটেক্ট করার জন্য তরবারি দিয়েছেন, তো তরবারি দিয়েছেন এবং বলেছেন এটা দেখি করতে প্রোটেক্ট করতে হয়, কিন্তু কীভাবে প্রোটেক্ট করতে হয় সেটা আপনি শিখাননি।
জি,
তো সে যখন জঙ্গলে যাবে, যখন হিংস্র কোনো জন্তু আসবে, তাই সে কীভাবে নিজেকে বাঁচাবে, বাঁচাতে পারবে না। তো শুধু জাস্ট আমি বলে দেওয়া যে এটা গুণা এটা গুণা আমি বলে তাকে ছেড়ে দিছি, দীন ইসলামের যে প্র্যাকটিক্যাল কীভাবে বাঁচতে হয়, কীভাবে নিজেকে সংশোধন করতে হয় বা কোন জিনিসটা কী রয়েছে, যদি এটা আমি না শেখাই তাকে আমি ছেড়ে দিয়েছি দুনিয়াবী কাজের জন্য।
জি,
কেন, সে তার ফিউচার আলোকিত করবে, তার ফ্যামিলি নিয়ে চলবে বা আমাদেরকে চালাবে, এখন সে গিয়ে তো ওইরকম হয়ে যাবে যে তার কাছে তরবারি থাকার পরেও সে নিজেকে বাঁচাতে পারবে না। কখনো খারাপ বন্ধুর সংস্পর্শ তাকে কোন কাজটা খারাপ সে বুঝবে না যে আমাকে কীভাবে ধ্বংসে নিয়ে যাচ্ছে।
জি,
এক সময় দেখা যাবে রাস্তার মধ্যে কোনো কিছু আসবে তাকে এমনভাবে শয়তান লেলিয়ে দিবে সে বুঝতেই পারবে না কীভাবে এটা আমার দ্বারা গুনাহ হয়ে যাচ্ছে, কিন্তু যখন আমার সংস্পর্শটা হবে কোনো দিনই ইসলামের কোনো একটি সুন্নিয়তের একটা মার্কাজের দিকে, তো আমি যখন এটা শিখে যাব কীভাবে প্রোটেক্ট করতে হবে, আমার ভিতরে যখন আল্লাহ তাআলার ভয়টা চলে আসবে কোনটা ভালো কোনটা খারাপ এই পার্থক্যটা যদি আমার ভিতরে চলে আসে, এবার আমি যেখানেই বের হই নিজেকে আমি প্রোটেক্ট করতে পারবো। আমি আবার যাই আমি ব্যারিস্টার হইতে, সমস্যা তো নাই, আমি যদি ব্যারিস্টার হয়েও যাই আমার দ্বারা মিথ্যা বের হবে না, আমার দ্বারা অপরের আত্মসৌধে, যে আমরা শুনছিলাম যে ঘুষের ব্যাপারটা, আমি ঘুষ নিব না, কেন আমার ওই যে শুরু থেকে আমি শিখে ফেলেছি যে
পুরো বেস তো মজবুত হয়ে গেছে শুরু থেকে,
এখন তার এই যে বেসটা মজবুত, এবার এবার ফাউন্ডেশন যত বড়ই হোক, তার হায়াত যত বড়ই হোক, সে প্রত্যেকটা জায়গায় নিজেকে হেফাজত করতে পারবে, প্রোটেকশন করতে পারবে।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। এই প্র্যাকটিসের জন্য রমজান বড়ই আমাদের জন্য শুভ সুযোগ। আমি দু একটি উদাহরণ দিই, যে যখন আমরা সাহারি খাওয়ার জন্য উঠি, তা ম্যাক্সিমাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় আমাদের দেশে ছোট যারা বাচ্চা যারা তরুণ যারা এরাও কিন্তু রোজা রাখে, তো বাবা যদি উঠে মা উঠে দুরাকাত তাহাজ্জুদ পড়ে, সন্তানকে যদি রিকোয়েস্ট করে যে আসো আসো আমরাও কী করি দুরাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি, বাবা থেকে শিখবে। এরপরে ইফতারের সময় যদি দোয়া করা হয়, সাথে সন্তানদেরকে নিয়ে যদি দোয়া করা হয়, প্রত্যেকের ঘরে মা বাবা যারা কোরআন পড়তে জানে তো কিছু না কিছু কিন্তু তেলাওয়াত হয়, সন্তানকে যদি একটু সাথে নিয়ে নেয় কোরআন তেলাওয়াতের জন্য। তো এইভাবে পবিত্র রমাদানুল মোবারক আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বড় দয়া প্রত্যেকের ঘরে আপনার কোরআনই কোরআন তেলাওয়াতের পরিবেশ, কোরআন তেলাওয়াত, নামাজ, ইবাদত, বন্দিগি। তা আমাদের সন্তান যারা রয়েছে, বিশেষ করে মা তার কন্যাকে, বাবা তার ছেলেকে 30টা দিন যদি খুব সুন্দরভাবে তাকে সাথে রেখে কঠোরতা প্রদর্শন করে না, দেখেন নম্রতার মাধ্যমে যা কিছু করা সম্ভব সেটা কঠোরতার মাধ্যমে সম্ভব নয়, এটা খেয়াল রাখতে হবে। আমরা অনেক সময় মানে শাসন যেটাকে বলে, অনেকে বলে যে শাসন করতে হয়, যারা এভাবে এই শাসনমুখী যারা তারা সফল খুব কম। শাসন, শাসনের মধ্যে মহব্বত থাকতে হবে, ওই শাসনের মধ্যে নম্রতাও থাকতে হবে, শুধু শাসন করতে থাকবো করতে থাকবো করতে থাকবো না সে ভালোবাসা পাচ্ছে না, একটু মা বাবা থেকে একটু মিষ্টি মুখের হাসি পাচ্ছে, যদি এগুলো না পায় তাহলে সম্ভব না। তাই বড় সুবর্ণ সুযোগ পবিত্র রমাদানুল এই মোবারকে আমরা যে দিনী কাজগুলো আমরা করে থাকি, আমরা চেষ্টা করি বন্ধু তার বন্ধুকে দিনী কাজে সামিল করি, ভাই তার ভাইকে নেকির কাজে সামিল করি, বাবা তার সন্তানকে, মা তার মেয়েকে আমরা দিনী ভালো কাজগুলোতে আমরা সামিল করব ইনশা আল্লাহুল করিম। সাথে সাথে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব যে আল্লাহ পাক রমজান মাস দোয়া কবুলিয়াতের মাস, ইনশাআল্লাহ সন্তান ভালো হবে, ভাই ভালো হবে, বন্ধু ভালো হবে, এর মাধ্যমে আপনার মাধ্যমে যার সংশোধন হবে, যার পরিবর্তন হবে, যে নামাজি হবে, ইনশাআল্লাহ আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে। আল্লাহ পাক আমরা যা শুনলাম আমাদেরকে স্মরণ রাখার আমল করার তৌফিক দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইবাদত তিলাওয়াতে আমার মন কি লাগিয়ে।